রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। জুমার দিনের নেকির ফজিলত বা নেক আমলের ফজিলত অনেক বৃদ্ধি করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আমরা যখন মাদানী চ্যানেলের সামনে বসে গিয়েছি, স্টুডিওতে যারা আছি আমরা অনুষ্ঠান করার জন্য, সামনে যারা আছেন মাদানী চ্যানেলের আপনারা দেখার জন্য, তো আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দিন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সাথে থাকার চেষ্টা করব। দর্শক, রহমতপূর্ণ প্রভাতে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সবসময় একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এক এক অনুষ্ঠানে একটি বিষয় থাকে আমাদের। আজ একটি বিষয় নিয়েছি, মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদেরকে দিবেন, আর এই অনুষ্ঠানে একটি প্যাকেজ আপনাদের জন্য আমরা রেডি করেছি ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই প্যাকেজটি আপনাদেরকে সময় মতো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রিয় প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، لقد صدق الله رسوله الرؤيا بالحق، لتدخلن المسجد الحرام إن شاء الله، إن شاء لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون، فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا.
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم درشك سرطة কোরআনে পাকের তেলাওয়াত শুনতে শুনতে একটি বিষয় আমার স্মরণে এসে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজেজা আমরা শ্রবণ করি বা কিতাবে হাদিসে পাকের মধ্যে আমরা অধ্যয়ন করি, শুধু অধ্যয়ন করি, আবার অনুভব করি, আবার যারা কখনো মক্কাতুল মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারায় সফর হয়তো বা ওখানে গিয়ে কিছু এমন দৃশ্য আমাদের সামনে আসে যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজেজা স্বরূপ। কিন্তু কোরআন যে আছে এটাও হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মুজেজা কোরআন। আর এই কোরআন আর এই মুজেজা যদি আমরা চেষ্টা করি তবে প্রতিদিন কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মুজেজাকে স্পর্শ করতে পারি, তেলাওয়াত করতে পারি, এখান থেকে বরকত আমরা অর্জন করতে পারি। যদি আমরা ইচ্ছা করি যে না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি মুজিজা কোরআনুল কারীম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, তো এটা আমরা প্রতিদিন যেন তেলাওয়াত করি, দেখি, জিয়ারত করি, এর থেকে বরকত যেন আমরা হাসিল করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজ যে বিষয় নিয়েছি আপনাদেরকে বিষয় জানাবো, এরপর ইনশাআল্লাহ আমরা শোয়েব ভাই থেকে হামদে বাড়ি তালা শ্রবণ করব। আজকের বিষয়ে এমন একটি বিষয় যে এমন কোনো যুগ ছিল না যে যুগে এই বিষয়ের উপরে কোনো ব্যক্তি কাজ করেননি। প্রতিটি যুগেই আজকের যে বিষয় এই বিষয়ের উপরে কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো নবী রসুল, কোনো না কোনো আল্লাহর নেক বান্দারা এই বিষয় নিয়ে কাজ করেছেন, আর তা হলো নেকির দাওয়াত। আপনি দেখুন, পৃথিবীর শুরু থেকে যদি আমরা একটু দেখি তবে নেকির দাওয়াত সব নবী ও রসুলগণ দিয়ে এসেছেন, আর এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে যখন আখিরি জমানা অর্থাৎ আমাদের জমানা যখন চলে আসলো, এই জমানায় তো কোনো নবী আর আসবেন না, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি মোবারকা যখন শেষ, দুনিয়া থেকে পর্দা করেছেন, এরপরে এই যে ধারাবাহিকতা নেকির দাওয়াতের এই কাজ কখনো নেক বান্দারা, আল্লাহর ওলিরা, সাহাবা একরাম, সাধারণ মানুষ, আলিম ওলামা দিতে থাকেন। আজ আমরা এই অনুষ্ঠানে এমনই বিষয় নিয়েছি, আউলিয়া একরামের নেকির দাওয়াত। আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনব যে আল্লাহর যে নেক বান্দাদের নেকির দাওয়াত দেওয়ার ধরন কেমন ছিল। আচ্ছা, এই বিষয়গুলো জানা প্রয়োজন আমাদের, নেকির দাওয়াত দেওয়ার কি গুরুত্ব রয়েছে, আর এ বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা কি ইরশাদ করেছেন, হাদিসে কারিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কি ফরমান এসেছে নেকির দাওয়াতের দাওয়াত সম্পর্কে। হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, বিশেষ করে দাওয়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আমাদের অনেকেরই জানা আছে নেকির দাওয়াতের কি ফজিলত রয়েছে, আল্লাহর নেক বান্দারা কিভাবে নেকির দাওয়াত দিতেন, আর কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই নেকির দাওয়াতকে প্রসার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য, নেকির দাওয়াতকে আম করার জন্য যে চেষ্টা করছেন বর্তমান দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ। তো এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব, আপনাদেরকে কিছু মাদানী ফুল, আপনাদেরকে কিছু জানানোর আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করার পূর্বে ইনশাআল্লাহ আমরা সোহেব ভাই থেকে হামদে বাড়ি তালা শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিস্তায় ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দরুদ পাকের নজরানা পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وسلم عليك يا حبيب الله پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم عليك يا حبيب اللہ دنیا کی حرافت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا بیٹھو جو درے پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ نور محمد صلی اللہ لا الہ الا 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 اللہ بول لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ امر گناہگر بندہ امر گناہگر بندہ کھاما کھورے دوگو خدا امر گناہگر بندہ کھاما کھورے دوگو خدا دیکھا نور نو بر روزا دیکھو نور نو بر روزا چھتے پڑی مورا ایکل مولا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ 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 اللہ
আল্লাহ দয়া করো নসিব করো মদিনা বল দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবী কে না দেখাইয়া দয়াল নবী কে না দেখাইয়া প্রিয় নবী কে না দেখাইয়া কবর দেশে নিয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্ব শক্তিমান বন্দর প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তিমান বন্দর প্রতি দয়াবান নূরের নবী করলেন দান প্রিয় নবী করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ
আবার আসবেন ইনশাল্লাহ কিছু সময় পরে সোহেবের কাছে নাতে রসুল অবশ্যই শুনবো। দর্শক, আমরা আজকের যে বিষয় নিয়েছি আউলিয়া কিরামের নেকির দাওয়াত, আমাদের সাথে নূর হোসেন ভাই রয়েছেন। শুরুতে নূর হোসেন ভাই থেকে কিছু মাদানি ফুল নেওয়ার চেষ্টা করছি। জি নূর হোসেন ভাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, নেকির কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে শরীক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে রহমতপূর্ণ প্রভাত এর বয়ানের বিষয় বস্তু হচ্ছে আউলিয়া কেরামের নেকির দাওয়াত। তো নেকির দাওয়াত এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু তাআলা এই কাজ তার প্রিয় নবী আম্বিয়া আলিহ সালাতু আসসালামের মাধ্যমে, আল্লাহ তালার মাহবুব বান্দাদের মাধ্যমে আল্লাহ তালা যুগ যুগে আদায় করে নিয়েছেন। আর এই মহত্তম কাজ আল্লাহ সুবহানাহু তাআলা সর্বশেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় তার উম্মতকে আল্লাহ তাআলা এই দায়িত্ব অর্পণ করেছেন। তো আমরা জানি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক তেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সকল উম্মতের থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত। তো আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান সূরা আল ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে, যার অনুবাদ কানজুল ঈমান থেকে, তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, সৎ কাজের আদেশ দিচ্ছ এবং খারাপ কাজ থেকে নিষেধ করছ আর আল্লাহর উপর বিশ্বাস রাখছ। আল্লাহ পাক এই উম্মতকে এই আয়াতের মাধ্যমে খায়রে উম্মত, উত্তম উম্মত বলে আখ্যায়িত করেছেন। তো এই উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা ঘোষণা করছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এর মাধ্যমে, যে এই উম্মত সৎ কাজের আদেশ করবে এবং নিষেধ করবে খারাপ কাজ থেকে। তো এই মহান কাজ আল্লাহ তাআলা এই উম্মতের মাধ্যমে আল্লাহ তাআলা আদায় করে নেবেন। এ কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো আল্লাহ পাক নেকির দাওয়াতকে যে দেওয়ার জন্য যে উৎসাহ প্রদান করেছেন কোরআনুল কারীমে অন্য একখানা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান সূরা আল ইমরান আয়াত নম্বর 104, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ থেকে নিষেধ করবে, আর এরাই লক্ষ্যস্থলে পৌঁছেছে। তো কল্যাণ সফলতা কিসের মধ্যে? আল্লাহ পাক এরশাদ ফরমান, কল্যাণের প্রতি যাদেরকে আহ্বান করা হবে, অসৎ কাজ থেকে যাদের বাধা প্রদান, যে এই কাজ যারা করবে তারাই কি লক্ষ্যস্থলে পৌঁছবে। বিখ্যাত মুফাসসির হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাফসীরে নঈমীতে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হে মুসলমানগণ, তোমাদের সবাইকে এমন দল হওয়া উচিত অথবা এরকম সংগঠন হও, অর্থাৎ সংগঠিত হয়ে থাকো, যা সমস্ত পথ হারা মানুষদেরকে নেকির দাওয়াত দেয়, কাফেরদেরকে ইমানের দাওয়াত দেয়, পাপীদেরকে তাকওয়ার, উদাসীনদেরকে চেতনার, অজ্ঞদেরকে জ্ঞান ও মারেফতের, রুক্ষ মেজাজিদেরকে ইশকের স্বাদ, ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগ্রত হওয়ার এবং ভালো কথা, ভালো আকিদা তথা বিশ্বাস, ভালো কার্যাবলীকে মুখে করা এবং লিখনের মাধ্যমে আমলির শক্তি দ্বারা, নম্রতা দ্বারা, অর্থাৎ রাজা নিজের প্রজাদের এবং অধীনস্থদের, কঠিনতার মাধ্যমে আদেশ দিবে এবং মন্দ কথা, মন্দ আকিদা, মন্দ কার্যাবলী, মন্দ চিন্তাভাবনা থেকে মানুষদের মুখ, অন্তর, আমল, লিখনই তওবারির মাধ্যমে বাধা দিবে। সুবহানাল্লাহ। তো এখানে মুফতি আহমদ ইয়ার খান রহিমি রহমতুল্লাহ তাআলা বলতেছেন যে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মুবাল্লিগ, প্রত্যেকে দিনের দায়ী, আমাদের যার যার অবস্থান থেকে আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে, বেঈমানকে কাফেরকে তাকে ইমানের দাওয়াত দিতে হবে, বলা হয়েছে পাপীদেরকে তাকওয়ার, যারা রুক্ষ মেজাজি হ্যাঁ তাদেরকে নম্রিয়তার ভাবে, নম্রিয়তার সাথে, অজ্ঞদেরকে মারেফতের জ্ঞানের দাওয়াত দিতে হবে। তো আমাদেরকে প্রতিটা জায়গায় এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা যে যে স্থানে রয়েছি সেই স্থান থেকে আমরা মানুষকে নেকির দাওয়াত দিই।
নেকির দাওয়াতের এত গুরুত্ব, যা আল্লাহ তাবারক তাআলার ইরশাদ ইলাহি যা আমরা শ্রবণ করলাম নূর হোসেন ভাই থেকে, নেকির দাওয়াতের এত গুরুত্ব রয়েছে। আর এ বিষয়ে মুফতি সাহেব কিছু কথা তুলে ধরে বললেন যে তুমি যেখানেই আছো, তুমি যেখানেই থাকো, তুমি নিজের জায়গায় তুমি একজন মুবাল্লিগ, তুমি বাবা হও ঘরের মধ্যে তুমি মুবাল্লিগ, বড় ভাই আছো তুমি তোমার ঘরে মুবাল্লিগ, তুমি অফিসার আছো তোমার অফিসে তুমি মুবাল্লিগ, অর্থাৎ তুমি যে পজিশনে আছো, তুমি যে স্থানে আছো, তোমার জায়গাতে তুমি মুবাল্লিগ, ওখান থেকে তুমি নেকির দাওয়াত দাও। আর এটা অসম্ভবের কিছু নাই দর্শক। আজ দেখুন, যদি দাওয়াত ইসলামের দিকেই আমরা তাকাই, আজ দেখুন মুবাল্লিগে দাওয়াত ইসলামী যে সে যেখানেই থাকুক সে কিন্তু মুবাল্লিগ, কেননা তার এটা কি হয়ে গিয়েছে, এখন চিন্তা ভাবনার মধ্যে বসে গিয়েছে যে আমি যেখানেই থাকি আমি মুবাল্লিগ। সে যদি সফরে থাকে তবে সে মুবাল্লিগ, নেকির দাওয়াত দেওয়ার যদি সুযোগ চলে আসে নেকির দাওয়াত দেয়, যদি আপনি বাবা হয়ে থাকেন না তো ঘরের মধ্যে আপনি মুবাল্লিগ, নেকির দাওয়াত দেন, নিজের সন্তানকে নামাজের উৎসাহ দেন, কোরআনে পাকের তেলাওয়াত করার উৎসাহ দেন, নেকির কাজ করার উৎসাহ দেওয়া। আর এই মুবাল্লিগ যখন একজন ব্যক্তি নিজেকে সর্ব অবস্থায় সবখানে মুবাল্লিগ ভাববে আর নিজের মন মানসিকতার মধ্যে এটাই স্থাপন করে নিতে পারবে যে আমি মুবাল্লিগ, তখন সে নিজেও নেকির কাজ করবে, নেকির দাওয়াত দিবে, তার সামনে তার আশেপাশে যারা থাকবে তাদেরকেও সে নেকির দাওয়াত দিতে পারবে। গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে রয়েছেন, কিছু মাদানী ফুল গোলাম মোস্তফা ভাই থেকে নেবে, এরপর ইনশাল্লাহ দর্শকের কল এসএমএস নেওয়ার চেষ্টা করব। জি ভাই,
নেকির দাওয়াত আউলিয়া কিরাম যে মানুষকে কিভাবে সংশোধন করার জন্য, দিনের পথে আনার জন্য ওনারা যেভাবে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, তো এটা আমাদের প্রত্যেকেরই আমাদের দায়িত্ব কর্তব্য যে আমরা অধিকারে নেকির দাওয়াতকে প্রচার প্রসার করি।
জি,
তো আল্লাহর ওলিদের নেকির দাওয়াতের ধরনটা সম্পূর্ণ ভিন্ন।
সুবহানাল্লাহ।
তো এদের কিছু পদ্ধতি ছিল আকর্ষণীয়মূলক এবং মানুষের দিল কাড়ার মতো, এরকম ওনাদের আচরণ ছিল, এরকম সুন্দর উৎকর্ষমূলক। তো একটি ব্যক্তি, এক ব্যক্তি এসে একবার হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন যে হুজুর, আমার থেকে অনেক গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, তো আপনি আমার গুনাহের রোগের চিকিৎসা করুন। দেখেন, মানুষ বিভিন্ন রোগের জন্য মানুষ চিকিৎসার জন্য যায় ডাক্তারের কাছে, তো আল্লাহ তাআলার ওলিদের কাছে মানুষ আসে যেন গুনাহের রোগ থেকে কিভাবে আরোগ্য লাভ করা যায়।
সুবহানাল্লাহ।
তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা ওই যুবককে কিছু নসিহত করলেন, ছয়টি নসিহত পেশ করলেন। তো আমরা এগুলো যদি ইনশাল্লাহ আমরা নিজেও এই নসিহত গুলো যদি আমাদের অন্তরের মধ্যে আমরা নিয়ে নিতে পারি বা আমার অন্তর থেকে যদি আমরা এটা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো ওই যুবককে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছয়টি নসিহত করলেন। এর মধ্যে প্রথম নসিহত হচ্ছে, বললেন যে যখন তোমার গুনাহ করার ইচ্ছে হয় তখন তুমি আল্লাহ তাআলা রিজিক খাওয়া বন্ধ করে দাও।
আল্লাহ আল্লাহ।
তো ওই যুবক বলেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমি যদি আল্লাহ তাআলা রিজিক না খাই তাহলে আমি কার রিজিক খাবো? যেহেতু রিজিক দাতা স্বয়ং আল্লাহ তাআলা, তাই আমি আর কার রিজিক খাবো? তো বলেন, এটা কিভাবে সম্ভব? তখন ওই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা বললেন, যেহেতু তুমি আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে মেনে নিয়েছো, এবং তাহলে মেনে নেওয়ার পরে তাহলে তুমি আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে মান, এবং তার রিজিক বক্ষণ ছাড়া তুমি থাকতেও পারবে না, তাহলে তুমি গুনাহ কাজ করাই ছেড়ে দাও।
আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ তাআলার ওলিদের ধরনটা কত সুন্দর হয়ে থাকে। এরপর তিনি দ্বিতীয় নসিহত করলেন যে যখন তোমার দৃঢ় ইচ্ছা হয় যে তুমি এখন গুনাহ করেই ফেলবে, তাহলে তুমি আল্লাহ তাআলার রাজ্য থেকে বের হয়ে যাও। তখন ওই ব্যক্তি বলল যে হুজুর এটা কিভাবে সম্ভব? যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডানে বামে উপরে নিচে প্রতিটি জায়গায় সমস্ত রাজ্য তো আল্লাহ তাআলারই,
যেখানেই যাব সেখানেই আল্লাহ তাআলার রাজত্ব,
তো আমি আল্লাহ তাআলার রাজ্য ছেড়ে যাব কোথায়
যাব?
তখন ওই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তো দেখেন এটা কতই মন্দ কথা যে আপনি আল্লাহ তাআলাকে সৃষ্টি করতে যে মেনে নিয়েছেন এবং আল্লাহ তাআলার রাজ্যের মধ্যে আপনি বসবাস করছেন এবং তারই নাফরমানি করছেন। এরপর তৃতীয় নম্বর নসিহত করলেন যে যখন তুমি পরিপূর্ণ ইচ্ছা করে নাও যে তুমি এখনই গুনাহ করে ফেলবে, যদি তোমার এই দৃঢ় ইচ্ছা হয়ে যায় যে তুমি এখনই গুনাহ করে ফেলবে, তাহলে তুমি গুনাহ করে ফেলে তুমি নিজেকে এমন ভাবে গোপন করে ফেলো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতে না পায়। কি বললেন? যদি হয় দৃঢ় ইচ্ছাই হয়ে যায় যে আমি কি করবো, এখন গুনাহ করেই ফেলো, যদি পরিপূর্ণ ইচ্ছা হয় তাহলে তুমি এই অবস্থায় নিজেকে এমন ভাবে গোপন করে ফেলো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতে না পান। তখন সেই ব্যক্তি বলল যে হুজুর এটা কিভাবে সম্ভব? আল্লাহ আমাকে দেখতে পাবেন না? আল্লাহ তাআলা তো মানুষের অন্তরের খবরও জানেন, এবং আল্লাহ তাআলা হচ্ছে সামিউম বাসির, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তো আল্লাহ তাআলা আমার সমস্ত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন, তাহলে আমি কিভাবে আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলা থেকে আমি গোপন কিভাবে হব, এটা কিভাবে সম্ভব? তখন বললেন, যদি তুমি আল্লাহ তাআলাকে সবকিছু হিসেবে মেনে নিলে, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন এটাও মেনে নিলে, তাহলে তুমি গুনাহ করাই ছেড়ে দাও।
আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ। এরপর চতুর্থ নাম্বার নসিহত করলেন, তো এরপরে বললেন যে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম তোমার কাছে উপস্থিত হয়ে যাবে তোমার রূহ কবজ করার জন্য, তখন তুমি বলবে যে তুমি তা কি করবে, আজরাইল আলাইহিসসালামকে বলবে যে আমাকে একটু সময় দিন, আমি একটু তওবা করে নিই।
আচ্ছা।
তখন ওই ব্যক্তি বলল, হুজুর এটা কি আমার আমার দ্বারা কি এটা সম্ভব? আজরাইল আলাইহিসসালাম আমার কথা শুনবেন? আমাকে কি একটু সময় দিবেন যে আমি তওবা করে নিব? যেহেতু মৃত্যুর সময় তো নির্ধারিত, তো আমাকে তো কোনো সময় দেওয়া হবে না, তো এটা কিভাবে সম্ভব যে আমি মুনকার নেকি থেকে সময় চেয়ে নিব এবং তাকে তাড়িয়ে দিব? তখন বললেন, যদি এটা সম্ভব না হয় তাহলে তোমার কাছে এখন যে সুযোগ রয়েছে, তোমার হাতে এখন যে মূল্যবান সময় রয়েছে, তাহলে তুমি এখন তওবা করে নিচ্ছ না কেন? তো তুমি এখনই তওবা করে নাও। এরপর বললেন, পঞ্চম নাম্বার নসিহত করলেন যে যদি যখন তোমাকে কবরের মধ্যে মুনকার নেকির যখন তোমাকে প্রশ্ন করতে আসবে, তখন মুনকার নেকির আসবে, তখন তুমি মুনকার নেকির কে কবর থেকে তাড়িয়ে দিবে। বলল, হুজুর এটা কিভাবে সম্ভব যে মুনকার নেকির কে আমি তাড়িয়ে দিব, আমার এই ক্ষমতা কোথায়? তখন বললেন, যদি তুমি মুনকার নেকিরের কে তাড়িয়ে দিতে নাই পারো তাহলে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন? তখন বললেন, তাহলে তুমি এখন থেকে প্রস্তুতি হয়ে যাও যেন তুমি মুনকার নেকির প্রশ্নের উত্তর যথাভাবে দিতে পারো। সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ।
এরপর সর্বশেষ লাস্ট একটি নসিহত করলেন, সর্বশেষ হচ্ছে যে যখন কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের যাওয়ার নির্দেশ দেওয়া হবে যে তুমি জাহান্নামে চলে যাও, তখন তুমি এটাকে তোমার নির্দেশকে অমান্য করবে, তুমি বললে যে না আমি জাহান্নামে যাব না। তখন সে বলল, এটা কিভাবে সম্ভব? কিয়ামতের দিন তো আমাকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যাওয়া হবে, আমি কিভাবে জাহান্নাম থেকে আমি কিভাবে নিষেধ করে দেবো যে আমাকে জাহান্নামে দিয়েন না, এটা তো আমার কোনো ক্ষমতা নেই, আমি কিভাবে পারবো? তখন বললেন, যদি এটা না পারো তুমি কি আল্লাহ তাআলার রিজিক খাওয়া বন্ধ করতে পারবে না, তুমি আল্লাহ তাআলার রাজ্য থেকে বের হতে পারবে না, এবং আল্লাহ তাআলা থেকে গোপন হতে পারবে না, এবং তুমি আজরাইল আলাইহিসসালাম আসলে তুমি জান কবজ করার জন্য এর পূর্বে ওনাকে বাধাও দিতে পারবে না, তাহলে তার পূর্বে তোমার তওবা করার সুযোগ হবে না, তাহলে এখন তওবা করে নাও। আর তুমি সে যখন বললো যখন তোমাকে মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য, তো তুমি কবরে মুনকার নেকিরকে তাড়াতেও পারবে না, তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। এরপর লাস্ট বললেন, যখন তোমাকে জাহান্নামের দিকে, তোমাকে জাহান্নামের দিকে বলবে যে তুমি জাহান্নামে চলে যাও, তখন তুমি নিষেধক তাড়াতেও পারবে না বা তুমি না যেয়ে থাকতেও পারবে না। তাহলে এখন কি করো তুমি জাহান্নামে, এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কার্যক্রম রয়েছে তুমি সে আমল করো।
আসলে এখানে গোলাম মুস্তফা ভাই কয়েকটি বিষয়ে প্রকাশ পেয়ে যায়, যেমন নেকির দাওয়াত দেওয়ার জন্য ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি তাআলা যে চিকিৎসাগুলো দিয়েছেন,
সুবহানাল্লাহ,
এটা যদি কোন মানে আমি বলতে চাই যদি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি তাআলা এনার কাছে ওই রকমের পরহেজগারিতা ছিল, তিনি নেককার ছিলেন, ইখলাসের সাথে তিনি নেকির দাওয়াত দিয়েছেন, আর তিনি কি বললেন যদি তোমাকে গুনাহ করতে ইচ্ছাই হয় তো গুনাহ করে ফেলো কিন্তু আল্লাহ তাআলা রিজিক খাওয়া বন্ধ করে দাও। আসলে যদি এটা সাধারণ মানুষ, কোন সাধারণ মানুষ কাউকে বলে তো কিন্তু এত সহজ এটা মানবে না, বুঝবেও না, বুঝে আসবেও না যে কি নেকির দাওয়াত দিল আর কি আমাকে আদেশ দিল, বুঝে আসবে না। কিন্তু নেক বান্দাদের আল্লাহ তাআলার ওলিদের নেকির দাওয়াত দেওয়ার আর তাদের ইখলাস কেমন ছিল, তাদের ইবাদত কেমন ছিল, তারা আল্লাহ তাআলার দরবারে কেমন নেক মকবুল ছিল, যে এতটুকু কথাই সামনের ব্যক্তি কবুল করে নিয়েছেন।
জি, এরপর জাকির ভাই ওনার এই ছয়টি যে গুনাহের চিকিৎসা ওনায় দিলেন ওই ব্যক্তিকে, এই ব্যক্তির অন্তরে খুবই প্রভাব বিস্তার করলো,
আল্লাহ আল্লাহ,
অন্তরের মধ্যে প্রভাব পড়লো এবং সে তার গুনাহ থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করলেন এবং মৃত্যু পর্যন্ত এই তওবার উপর অটল
ছিলেন, সুবহানাল্লাহ। যদি আমরা আজ কোনো ব্যক্তিকে নেকির দাওয়াত দেই, আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলি, তাদের কাছে তো ইবাদত আছে, তাদের কাছে সত্যবাদিতা আছে, তাদের কাছে হালাল আছে, তাদের কাছে খৌফে খোদা আছে, তাদের কাছে ইশকে রসুল আছে, তারা নেকির দাওয়াত দিতেন, যা নেকির দাওয়াত নয় আল্লাহর নেক বান্দারা আল্লাহর ওলিরা আউলিয়ে কেরাম যদি নেকির দাওয়াতের উদ্দেশ্যে কোন গুনাহগার ব্যক্তির দিকে তার দৃষ্টি নিক্ষেপ করতেন তো সে নেককার হয়ে যেতেন, তাদের কাছে এমন পাওয়ার ছিল। আর আমরা যদি আজকে, আমাদের তো ওই রকমের না নেক আমল আছে, না তাকওয়া আছে, না পরহেজগারিতা আছে, আমরা নেকির দাওয়াত দেই কিন্তু যখন কাউকে নেকির দাওয়াত দেই হয়তো একদিন দুই দিন তিন দিন পরে আমরা ছেড়ে দেই, আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে তাদের ইবাদত আর আমাদের ইবাদত, তারা একবার বললেই কোনো ব্যক্তিকে তারা কবুল করে নিয়েছেন, ওই নেকির দাওয়াতকে মেনে নিয়েছেন, তওবা করেছেন, কিন্তু আমাদেরকে বারবার বলতে হবে, একবার বললাম আসেনি, দ্বিতীয়বার বলতে হবে আসেনি, তৃতীয়বার বলতে হবে আসেনি, ধৈর্যের সাথে নেকির দাওয়াত দিতে থাকতে হবে যাতে করে কখনো না কখনো তার মনের মধ্যে আমাদের এই নেকির দাওয়াত গিয়ে কাজ করে আসে, তওবা করে নেয়।
এরপরে জাকির ভাই যারা নেকির দাওয়াত দিবে তাদের মধ্যে অবশ্যই বিনয়, এই জিনিসটা অবশ্যই বিনয়
থাকতে হবে,
বিনয় থাকতে হবে, তা আমাদের দাওয়াত দেওয়ার ধরন একটু ভিন্ন, মানুষজন দেখলাম সরাসরি দেখা হলো এই তুমি এটা করতেছো এটা ঠিক না, এইভাবে আমরা স্যার তাকে সকলের সামনে কি করে লজ্জা দিয়ে
দিই,
সবাই সামনে তাকে আমি সংশোধন করি, সকলের সামনে না এটা তাকে সুন্দরভাবে নম্রভাবে বুঝাতে হবে।
শুরুতেই একটি এমন একটি SMS হয়তো আপনাদেরও খুশি হয়ে যাবেন, আপনারা একজন আমাদেরকে SMS করেছেন যে আমি জানতে চাই কিছুদিন পূর্বে মাদানী চ্যানেলের মাধ্যমে পুরো দুনিয়াতে টেলিথন অর্থাৎ কালেকশন করা হয়েছে জামিয়াতুল মদিনার মাদ্রাসাতুল মদিনা, এরপরে মাদানী চ্যানেল, বিভিন্ন দাওয়াত ইসলামের মাদানী কাজ, এত বড় সংগঠন, তো এই যে আমরা কালেকশন আপনাদেরকে দেই, উনি অনেক লম্বা মেসেজ দিয়েছেন আমাকে প্রায় এক পেজের মতো, আমি শর্ট করে বলছি, এখান থেকে যত টাকা কালেকশন হয় দাওয়াত ইসলামের, এখান থেকে আমিরুল সুন্নাতের কত পার্সেন্ট তার ব্যাংক অ্যাকাউন্টে যায়, তিনি এই প্রশ্ন আমাদেরকে করেছেন, খুব সহজ একটি উত্তর আমি আপনাদেরকে জানাবো, আপনার মাধ্যমে সকল দর্শক পর্যন্ত ইনশাল্লাহ এর উত্তর চলে যাবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দাওয়াত ইসলামী থেকে কি নেন আর কতটুকু সে পান আর কত পার্সেন্ট তার অ্যাকাউন্টে যায় শুনে নিন। যে কিতাব আমির আহলে সুন্নাত লেখেন, হয়তো কারো জীবনীতে আছে 1000 কিতাব, কেউ লিখেছেন, কেউ 200, কেউ 500, কেউ 1500, কেউ 2000, কিন্তু আমির আহলে সুন্নাতের লেখা কিতাব লাখের উপরে আছে। কিভাবে? বর্তমানে পৃথিবীর মধ্যে প্রায় 37টি ভাষায় আমিরুল সুন্নাতের কিতাব লেখা হয়, 37টি ভাষায়, এভাবে যদি হিসাব করি লাখের উপরে আমিরুল সুন্নাতের কিতাব আছে। আর কিতাব, একটা কিতাব থেকে যদি আমিরুল সুন্নাত একটি টাকা নেন, এক কিতাব থেকে একটি টাকা নেন, তবে আমিরুল সুন্নাতের অ্যাকাউন্টে দৈনিক কয়েক লাখ টাকা জমা হয়ে যাবে। কিন্তু আমিরুল সুন্নাত এই লেখা থেকে, আর এটা নেওয়া জায়েজ, এটা মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন, কিতাব লিখে এর টাকা নেওয়া এটা জায়েজ করা হয়েছে। কিন্তু আমির আহলে সুন্নাত নিজের কিতাব লেখেন আর এটা ছাপান, এটা নেকির দাওয়াতের উদ্দেশ্যে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই কিতাব লেখার টাকা না নিজে নেন আর ওসিয়ত করে গিয়েছেন, লিখিত দিয়ে গিয়েছেন, আমার বংশধর থেকে কেউ কোনোদিনও এই কিতাব থেকে হাদিয়া গ্রহণ করতে পারবে না। গেল কিতাবের বিষয়টা। এরপরে আমরা অনেক সময় দেখি প্রতি শনিবারে আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারা করবেন, এই মাদানী মুজাকারা যখন চলে, এই মাদানী মুজাকারা প্রায় 4 ঘন্টা হয়, 5 ঘন্টা হয়, 6 ঘন্টা হয়, এই মাদানী মুজাকারা চলাকালীন অবস্থায় যদি আমির ইল সুন্নাতের চায়ের প্রয়োজন হয়, যদি পানির প্রয়োজন হয়, তাও তার খাদিম তার ঘর থেকে, অর্থাৎ আমির ইল সুন্নাতের ঘর থেকে চা বানিয়ে আমির ইল সুন্নাতকে পেশ করেন, মাদানী চ্যানেলের চা পর্যন্ত আমির ইল সুন্নাত খান না। দেখেন কেমন ইখলাস ওলা ব্যক্তি আর কেমন তার মন মানসিকতা। হয়তোবা অনেক দর্শক এরকমের আছেন, আপনারা শুনেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে যে দাওয়াত ইসলামীর প্রায় 26,000 কর্মচারী আছে যারা ইজারাভুক্ত, যারা দাওয়াত ইসলাম থেকে স্যালারি নেয়। তো মনে করতে পারেন যে হয়তোবা এরকমের সবাই যার প্রয়োজন তাকে দিতে হবে। এখন এই যে মাদানী চ্যানেলে আমরা বসে আলোচনা করছি, মাদানী চ্যানেলের যদি ক্যামেরাম্যান হয়, আমি কি ক্যামেরাম্যান, আমি কি চালাতে পারবো ক্যামেরা? ক্যামেরাম্যান প্রয়োজন, যেখানে প্রয়োজন ব্যক্তি মানুষ কর্মচারী, যেখানে প্রয়োজন দাওয়াত ইসলামী 100 বার চিন্তা করে এখানে প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন হয় তো একজন নয়, যদি পারে তো আধা, অর্থাৎ যদি একজন ব্যক্তি 9 ঘন্টা সময় দিতে পারবে, কিন্তু আমাদের 9 ঘন্টা প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন কয় ঘন্টা? 4 ঘন্টা। অনেক হিসাব নিকাশ করে এরপরে একজন ব্যক্তিকে নেওয়া হয়। যদি আমাদের 9 ঘন্টা প্রয়োজন না হয়, আমরা 9 ঘন্টা নেই না, মাত্র 4 ঘন্টার জন্য আমরা একজন কর্মচারীকে নিয়ে নেই, এত হিসাব করে এরপর একজন ব্যক্তিকে আমরা এই জায়গাতে নেই যেখানে প্রয়োজন। মনে করেন মসজিদের ইমাম যদি ইজারাভুক্ত না করেন তো ইমামতি কে করবে? মাদ্রাসার টিচার যদি ইজারাভুক্ত না করেন, কর্মচারীকে বেতন না দেন, তো মাদ্রাসা কে চালাবে? জামিয়াতুল মদিনা শিক্ষক নাই তো কে শিক্ষা দিবে? এখানে প্রয়োজন, তাই দাওয়াত ইসলামী এখানে কর্মচারী রাখেন এবং স্যালারি দেন, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে দেন না। আর আমিরুল সুন্নাত তো আমিরুল সুন্নাত, যার মাধ্যমে এই সংগঠনের লক্ষ কোটি টাকা ইনকাম অর্থাৎ কালেকশন হয়, তার উপর জাকাত ফরজ হয় না। কেমন ব্যক্তিত্ব! এটাও আসছে আমিরুল সুন্নাত জাকাত তো ফরজ না, ব্যাংক অ্যাকাউন্টের যে চেক বই আছে তার উপরে সিগনেচারও কখনো সে করে নাই, অর্থাৎ সিগনেচার অ্যাকাউন্টই নেই, সিগনেচার কেন করবে? তো এই রকমের ব্যক্তিত্ব আমিরুল সুন্নাত। আশা করি আপনার এই প্রশ্ন আপনার সহজ হয়ে গিয়েছে আর আসানিতে আপনি বুঝে নিয়েছেন।
জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ সদরু শরিয়া জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন, মদিনা দিলে রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ।
দর্শকের কিছু কল নিব, SMS দিব ইনশাল্লাহ, এরপরে আবার ফিরে আসবো আলোচনায়, প্যাকেজও রয়ে গেছে আজকের ইনশাল্লাহ। কল চালিয়ে দিন।
আমার নাম নীরব বিশ্বাস, আমি বলতেছি কুটুখালী বাউফুল থেকে। আমি একটা গজল শুনতে চাই।
আচ্ছা আচ্ছা, আপনি গজল শুনতে চান, সাথেই থাকুন ইনশাল্লাহ, আপনাকে আমরা গজল নাতে রসুল শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, চট্টগ্রাম ফিরিপুর থেকে বলছিলাম। আমি একটা নাত পড়াইছিলাম, মদিনা নাজে দূরে যাব কেমন করে?
আচ্ছা আচ্ছা, আপনি নাতটি শুনতে চেয়েছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে? সাথে থাকুন ভাই, ইনশাআল্লাহ আপনাকে শোনাবো অবশ্যই নাত। আপনি কল করেছেন নাত শুনতে, আর নাত শোনাবো না এটা হয় না, অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। পরবর্তী কল।
আমার নাম মুজিবুর কিশোরগঞ্জ। একটা নাতের রাসূল শুনাইবেননি।
আচ্ছা, খুব সুন্দর ভাবে বলছেন, একটা নাতের রাসূল শুনাইবেননি। অবশ্যই শোনাবো, কেন শোনাবো না ভাই। কমেন্টস আছে, কমেন্টস গুলো ইনশাল্লাহ পরে নেই, এরপর ইনশাল্লাহ আপনাকে নাচ শোনানোর চেষ্টা করব। সিঙ্গাপুর থেকে আমাদেরকে কমেন্টস করেছেন কাউসার আত্তারি ভাই, তিনি বললেন জাকির ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম, হতেই পারে এরকমের, অনেকদিন পরেই দেখছেন। আচ্ছা, আর একজন শাহ আলম ভাই আমাদেরকে ওমান থেকে, তিনি বললেন যে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তালালাইয়ের একটি মানকাবাদ শুনতে চাই। শাহ আলম ভাই সাথেই থাকুন, ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাকে শোনানোর জন্য। আচ্ছা, এরপর আব্দুর রহমান ভাই তিনি আমাদেরকে কমেন্টস করলেন, তিনি বললেন যে সুন্নতে বরা ইজতেমা কখন হবে একটু জানাবেন মদিনা, যখন অবশ্যই ফাইনাল হবে তো মাদানী চ্যানেলে তো শুনবেন, জানবেন, দেখবেন ইনশাল্লাহ অবশ্যই, আর প্রচার তো হবেই, যখনই ফাইনাল হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ডেট স্থান যদি ফাইনাল হয় যে জানাবো ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে। আমরা অনেক সময় ধরে নাতে রসুল শুনবো শুনবো, শোনা হয়নি, হামদে বাড়ি তালাও শুনেছি, মানকাবাদও কিছু শুনে নিয়েছি, নাতে রসুল শুনি সংক্ষিপ্ত করে, এরপর ইনশাল্লাহ আল্লাহ তালার যে নিয়ামতের প্যাকেজ রয়েছে আমরা প্যাকেজ দেখবো ইনশাল্লাহ। জি শোয়েব ভাই।
সুলি রসুল সুলি মুহাম্মদ সুলি শফি সুলি মুহাম্মদ। তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা আপা, তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা আমার, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতের ইশারাতে ওই চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা আকা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমাকে না দেখলে আমার এই জীবন হবে বেকার, ইয়া রাসূলুল্লাহ, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার, তোমাকে না দেখলে ছেড়ে আমার জীবন হবে বেকার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, জীবনে হবে কি তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, যখন হবে তোমার দিদারে তখনই দে হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, ও গো মোর নূরানী নবী দেখো নাচে হারা আকা, ও গো মোর নূরানী নবী দেখো নাচে হারা আকা, ও গো মোর দয়ালু নবী দেখো নাচে হারা, হাত তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি সেরা, হাত তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, হাত তোমার তরে সৃজন মন জমিন গ্রহ তারা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শ্রবণ করলাম নাতে রসুল। দর্শক আসুন নূর হোসেন ভাই থেকে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল আরো শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আপনাদের জন্য যে প্যাকেজ আমরা রেডি করেছি আল্লাহ তাআলা নিয়ামত এই প্যাকেজ দেখব। আর গোলাম মোস্তফা ভাই কিন্তু একটি ঘটনা শোনানোর জন্য চেয়েছেন বা হাদিসে কারিমা, তাও রয়ে গিয়েছে ইনশাআল্লাহ, তা আমরা শ্রবণ করবো। আগে নূর হোসেন ভাইয়ের কাছে যাবো।
জি, আউলিয়া ইকরাম আলিহিম রিদওয়ান, ইনাদের আন্দাজই ছিল অন্যরকম। ইনারা আলহামদুলিল্লাহ যেটা বলল গোলাম মোস্তফা ভাই, বিনয়িতা একটি অকে এরকম রয়েছে, হযরত সৈয়দুনা মুহাম্মদ বিন জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি বলেন একবার আমি হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আয়েশা রহমতুল্লাহ তাআলা আলাইহির সঙ্গে উপস্থিত ছিলাম।
আচ্ছা,
তো উনার নাম তখন প্রসিদ্ধ ছিল ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার মাগরিবের নামাজ আদায় করে তিনি তার ঘরে ফিরছিলেন, তো তিনি রাস্তার মধ্যে দেখতে পেলেন এক কুরাইশি যুবক, সে নেশা অবস্থায় সে এক নারীর সাথে অশোভনীয় আচরণ করছিল। তো সেই নারী তখন চিৎকার চেঁচামেচি শুরু করলো, তো আশেপাশের লোক সেখানে জড়ো হয়ে গেল, তো তাকে এই অবস্থায় দেখে নেশাগ্রস্ত অবস্থায় তাও আবার অশোভনীয় আচরণ অবস্থায়, তখন তিনি দেখতে পেলেন যে ওই লোকেরা তাকে মারধর শুরু করলো।
আচ্ছা,
তো আল্লাহর ওলি ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি সেখানে অগ্রসর হলেন এবং সেখানে তিনি সকলের কাছে জানালেন যে আমি একে চিনি, একে আমার কাছে হস্তক্ষেপ করে দাও, আমি এটার বিচার করব।
আচ্ছা,
তো ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা আলাইহি উনাকে উনার সাথে নিয়ে গেলেন, সাথে নিয়ে গিয়ে উনি নম্রিয়তার সাথে উনার বুকের সাথে তাকে জড়িয়ে ধরলেন। আল্লাহর ওলি উনাকে বাসায় নিয়ে যাওয়ার পর তাকে তার বিছানার মধ্যে শুয়ে দিলেন, যেহেতু সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো যখন সে ঘুম থেকে জাগ্রত হলো তার নেশা দূরীভূত হলো, সে জানতে পারল তার নেশাগ্রস্ত অবস্থায় তার যে এরকম খারাপ শোচনীয় অবস্থা হয়েছিল, সে একটা নারীর সাথে অশোভন আচরণে চলে গিয়েছিল, তাদের তাকে লোকজন মারধরও করেছিল, তো এটা যখন সে জানতে পারলো ওই যুবক, তখন সে খুবই লজ্জিত প্রকাশ করলো, সে খুবই লজ্জা পেল, তো তিনি লজ্জায় সেখান থেকে চলে যাওয়া আরম্ভ করে দিল। সে চলে যেতে চাইছিল, ইবনে আয়েশা রহমাতুল্লাহ তাআলা বললেন যে তুমি যেও না, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, তো খুব নম্রিয়তার সাথে বিনয়তার সাথে তিনি বলতেছে যে আল্লাহ পাক বড় ক্ষমাশীল, আল্লাহ পাক বড় দয়াশীল, আল্লাহ পাক বান্দার গুনাকে আল্লাহ তাআলা তাওবার কারণে ক্ষমা করে দেয়।
জি,
তো ইনি যখন এইভাবে উনাকে নেকির দাওয়াত দিচ্ছে, তো ওই যুবক আস্তে 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 তার কথার মধ্যে সে মনোযোগ সহকারে যখন শ্রবণ করতে লাগলো, সে কান্না করা শুরু করে দিল। সে যখন তার এই নেকির দাওয়াতের কারণে সে তাওবার নিয়ত করে ফেলল। আল্লাহর ওলি ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা বললেন, তুমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আল্লাহ পাক দয়াশীল, যা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে, আমার আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ তাআলা তওবাকারীকে খুব পছন্দ করে, তো নেকির দাওয়াত দিচ্ছে ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা। তো সেই যুবক যে নিজেকে খুব লজ্জিত মনে করছিল, সে নিজে নৈরাশ হয়ে গিয়েছিল যে আমি কি করে ফেললাম, আমার দ্বারা কি হয়ে গেল, সে তখন কান্নারত অবস্থায় আল্লাহ তাআলা দরবারে তওবা করে নিল। তো সাথে সাথে ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা তার কাঁধের উপরে তার হাত রাখলেন এবং তার কপালে চুম্বন করলেন এবং তাকে বললেন যে তুমি কোথাও যেও না, তুমি আমার কাছে থেকে যাও এবং হাদিসের তুমি চর্চা করো। তো আল্লাহর ওলির এই খেদমতে সে লেগে গেল, সে হাদিস লেখার কাজের মধ্যে সে সেখানে নিয়োজিত হয়ে গেল। এই যে আন্দাজ ইবনে আয়েশা রহমতুল্লাহ তাআলা আলাইহ, তো যদি আমরা আমাদের অবস্থান দেখি, এরকম একজন মাতাল ব্যক্তিকে, এরকম অশোভনীয় আচরণ, তো এরকম যদি ব্যক্তি আমাদের সামনে হয়, তাহলে আমরা তার সাথে কিভাবে আচরণ করব? তাকে তো আমরা ঘৃণিত ব্যক্তি বলেই জানবো, তাকে তো আমরা গুণাগার বলেই জানবো, তাকে সমাজ থেকে আমরা বয়কট করব, তাকে আমরা গ্রহণযোগ্য আমাদের কাছে তার থাকবে না। কিন্তু আল্লাহর ওলিদের আন্দাজ কি ছিল? আচ্ছা, সেই গুনাহের মধ্যে লিপ্ত তাকে আমি নেককার বানাবো, সে আল্লাহ তাআলার রাস্তা থেকে বহিরাগত তাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসবো। আল্লাহর ওলিদের জেহেন ছিল এরকম, আল্লাহর ওলিরা সবসময় চিন্তিত থাকতেন যে আল্লাহর নবীর উম্মতকে, পথহারা উম্মতকে কিভাবে পথের মধ্যে নিয়ে আসতে হবে, এটা তাদের চিন্তা ছিল। তারা সবসময় চিন্তা করতো আল্লাহর ওলিদের এই যে অন্তরের মধ্যে যে দরদ, চিন্তা চেতনা, এটা তো আল্লাহর রাসূলের সুন্নত। আল্লাহর রাসূল সবসময় উম্মতের জন্য কান্না করেছেন, তো এটা তো আমাদেরও উচিত যে মুসলমান ভাই সে গুনাহের মধ্যে লিপ্ত, সে পথ হারা, সে নিজেকে আস্তে আস্তে জাহান্নামের দিকে ধাবিত করছে, তো আমার চোখের সামনে আমার ভাই জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এখানে কি আমার কিছু করণীয় নেই? অবশ্যই রয়েছে পিসনাই ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত যে আমি তো নামাজি আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থান কি যখন আমরা নামাজের জন্য বের হই? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া। তো রাস্তার মধ্যে কিন্তু আমাদের অনেক পরিচিত লোক থাকে,
অনেক থাকে,
আমাদেরকে সালামও প্রদান করে আলহামদুলিল্লাহ, আমরাও সালামের উত্তর দিই। আচ্ছা, আমরা কি চাইলে পারি না তাদেরকে নামাজের জন্য নিয়ে যাওয়ার জন্য, নেকির দাওয়াত দিয়ে আমরা কি করি? সালামে উত্তর দিই, আচ্ছা নামাজে আসেন না, ব্যাস এতটুকুই মনে আমাদের করণীয়,
দায়িত্ব শেষ
মনে হচ্ছে আমাদের। আচ্ছা, আমি যদি দেখি আমার এক ভাই, আমার এক প্রতিবেশী, সে যদি আমার চোখের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যাচ্ছে, অথবা খালের মধ্যে পড়ে যাচ্ছে, নদীর মধ্যে পড়ে যাচ্ছে, কোনো কষ্টের মধ্যে সে পড়ে যাচ্ছে, তাহলে আমার উচিত তখন করণীয় কি? এটা তো আমার বিবেক নাড়া দিবে, তাকে আমি সেই কষ্ট থেকে উদ্ধার করি। তো আমার চোখের সামনে আমার মুসলমান ভাই গুনাহের কাজ করে, নামাজকে বর্জন করে, মাযাল্লা প্রকাশ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছে, তাকে যদি আমি নেকির দাওয়াত না দেই, তাহলে এটা তো আমার দায়িত্ববোধ, আল্লাহ তাআলার দরবারে আমার জবাবদিহিতা রয়েছে। আউলিয়া কেরামের শুধু এতটুকু চিন্তা ছিল যে আমি যদি আমার মুসলমান ভাইকে নেকির দাওয়াত না দেই, কাল রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর জন্য আমাকে জবাবদিহিতা করবে, আমি আল্লাহ তাআলার দরবারে কি পেশ করব?
আসলে হয় কি নূর হোসেন ভাই, মানুষের মধ্যে দরদ হয়,
দরদ
মুসলমানের জন্য এক আন্তরিকতা থাকে যে কাউকে আমি দেখি গুনাহ করতে, সে গুনাহ করছে মানে সে ভুলের মধ্যে আছে, সে গুনাহ করছে মানে সে ধোকায় পড়ে আছে, সে গুনাহের মধ্যে লিপ্ত আছে মানে সে মানে বেহুশ অবস্থায় আছে, তাকে ফিরানো, তাকে নেকির দাওয়াত দেওয়া, তাকে বোঝানো, তাকে সঠিক পথ দেখানো, যখনই যার সামনে এরকমের পরে এটা আমাদের দায়িত্ব হয়ে থাকে। আজ আলহামদুলিল্লাহ এই দায়িত্ব কাঁধে নিয়ে দাওয়াত ইসলামী পুরো দুনিয়াতে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ। এমন এমন কাজ দাওয়াত ইসলামী করে আসছে না নেকির দাওয়াতের ব্যাপারে, তো আমরা তো অবাক হয়ে যাব যে ইসলামী ভাই একটু আগে এসএমএস করেছেন যে টেলিফোন কালেকশন হয়েছে, টাকা মাদানি ফান্ড কালেকশন হয়েছে, এটা একমাত্র ইলমের দিন ছড়িয়ে দেওয়ার জন্য, তাই না? জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনা আপনার দেওয়া টাকায় যারা লেখাপড়া করবে তারা ইলিম অর্জন করবে, আর ইলিম অর্জন করে তারা ইলমের দিন প্রচার করবে আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের জন্য যে প্যাকেজ রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত, প্যাকেজটি আমরা দেখি, এরপর ইনশাআল্লাহ গোলাম মুস্তফা ভাই থেকে কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করব। জি, প্যাকেজ চালিয়ে দিন।
গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুড়িয়ে যায়। শুধু শরবত হিসেবেই নয়, বরং ওজন কমাতেও অনেকেই সকালে লেবুর শরবত খেয়ে থাকেন। কিন্তু জানেন কি, লেবুর শরবত শুধু ওজন কমানো নয়, আরো অনেক উপকার দিয়ে থাকে। পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার দেয় লেবু। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবুর রস কোলাগেন তৈরি করতে সাহায্য করে, আর এই কোলাগেন চামড়ায় ভাঁজ পড়া থেকে রক্ষা করে। ভিটামিন বি কমপ্লেক্সে থাকা থিয়ামিন ও রিবোফ্লাভিন শরীরে এনার্জি তৈরি করে। এই লেবুর রসের সঙ্গে অল্প ভিনিগার মিশিয়ে বাথরুমে ঢেলে দিলে 15 মিনিটে তা পরিষ্কার হয়ে যাবে। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। লিভার, হাড়, স্টোমাক ও কলন ক্যান্সার থেকে রক্ষা করে লেবুর রসের অ্যান্টিঅক্সিডেন্ট। হার্টের রোগ সারাতেও কার্যকরী লেবুর রস। মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া এমন নানা কাজে আসে লেবুর রস। লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের মাড়িকে রক্ষা করে।
সুবহানাল্লাহ, লেবু সম্পর্কে কিছু তথ্য ডকুমেন্ট আমরা দেখার চেষ্টা করেছি। লেবু আসলে আল্লাহ তাআলার এক নিয়ামত। অনেকের ঘরে লেবু থাকে, আবার অনেকের ঘরে থাকে না, অনেকে পছন্দ করি। যাই হোক, আজকে যে বিষয়টি আমরা দেখলাম লেবু সম্পর্কে, আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার এই নিয়ামতের সুক্রিয়াও আদায় করার জন্য। গোলাম মোস্তফা ভাই, কি জানি আপনার বিষয় একটি রয়ে গিয়েছিল হাদিসে পাক হয়তো বাবা ঘটনা।
ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে তাদের মাঝে কেমন মানুষের সংশোধন করার পদ্ধতিটা কেমন ছিল?
আল্লাহ আল্লাহ আল্লাহ।
কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আদর্শ তো ওনাদের মাঝে বিদ্যমান। তো একদা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে ওযু করলেন। তো ওইখানে যাওয়ার পর দেখলেন যে এক বৃদ্ধ লোক কি করলেন, এক বৃদ্ধ লোক ওযু করছে। তো এই দৃশ্যটা ওনারা দেখলেন, দেখে দেখলেন যে বৃদ্ধ লোকের ওযুর মধ্যে কিছু ত্রুটি বিচ্ছেদি আছে বা কিছু ছুন্নত ছুটে যাচ্ছে। তো অবস্থা দেখে যখন এই, এখন আমাদের তো যদি কারো ভুল দেখে আমরা তো সরাসরি বলে দিতাম যে আপনার ওযু ঠিক হয় নাই, হাত ধোয়া হয় নাই বলে দিতাম, তাই না? আমাদের আচরণ সব এইটাই, দেখলো যে আপনার হাত ধোয়া শুকনো আছে সাথে সাথে বলে দিতাম। ওনাদের সংশোধন পদ্ধতি কেমন ছিল,
বলার ধরনও কিন্তু গোলাম মোস্তফা ভাই এমন সুন্দর থাকে না যে ভাই আপনার ওযু করছেন কিন্তু হাত শুকনো আছে। কি যে কিভাবে যে বলে, তা মনে হয় যে সে সবকিছু শিখিয়ে দেবে একদিনে। আরে ভাই, এত বয়স হয়ে গিয়েছে, এখন মধ্যে ওযুটাও জানেন না, ওযু করছেন তাও হাত শুকনো আছে, একটু ভালো করে করেন, একটু সতর্ক করে, মানে ও নেকির দাওয়াত দিচ্ছে নাকি ধমক দিচ্ছে এটাও বোঝা কঠিন হয়ে যায়।
আচ্ছা, তো এরপর এই বয়স্ক লোকটিকে তো বললেন যে আমরা দুজন কি করি, ওযু করি। হ্যাঁ, ওনার ওযু যখন শেষ হলো তো এই বৃদ্ধ লোকটিকে বললেন যে আমরা দুই ভাই ওযু করি, আপনি দেখেন যে আমাদের কার ওযুটা সুন্দর হয় বা কারটা সঠিক হয়, আপনি দেখেন যে আমাদের মাঝে ওযু পরিপূর্ণ সুন্দর হয় কিনা। আমরা দুই ভাই ওযু করি, আপনি দেখেন আমাদের ওযুগুলো সঠিক হয় কিনা। তো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ই ওযু করলেন। তো ওযু পরিপূর্ণ সুন্নত মোতাবেক অনেক সুন্দর করে ওযু করলেন। ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, ফলো করলেন, যারে আমার তো এটা সুন্নত ছুটে গেছে, এটা ছুটে গেছে, ওনার নিজে এটা ফলো করলেন। তারপর ওনাই তো এইভাবে ওনাদের এটা ধরনটা ছিল কি যে আসলে ওনাদের ওযু তো সহি আছে, কিন্তু ওই বৃদ্ধ লোক যার ওযু বলছিল এটা যেন সংশোধন হয়ে যায়, এটা যেন অটোমেটিক সে বুঝে যায়, তাকে বলতে হয় না যে আপনার ওযু এটা হয় নাই। তো এইভাবে না বলে এই পদ্ধতিটা অবলম্বন করলেন। তো কত সুন্দর পদ্ধতি যদি আমরা এইভাবে আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি দেখি আর যদি আমরা এই পদ্ধতিতে সংশোধন করি, তা আশা করি সে ব্যক্তি মেনে নিবে এবং সেইটা সংশোধনে আমলও করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে দেখুন এদের চিন্তাধারা কেমন ছিল, আমার সামনে যে ব্যক্তি আছে যার ভুল আমার চোখে পড়লো সে না কষ্ট পাবে আর তার সংশোধনও যেন হয়ে যায়, কত সুন্দর চিন্তা ভাবনা ছিল আর কত সুন্দর পদ্ধতি ছিল নেকির দাওয়াত দেওয়ার। আসলে যদি মন মানসিকতা বানিয়ে নেওয়া যায় এরকমের যে না আমার নেকির দাওয়াত দেওয়ার ইচ্ছা, যদি কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করে কি আমার নেকির দাওয়াত দেওয়ার ইচ্ছা আছে, তবে সে সুন্দর পদ্ধতিতে কিন্তু নেকির দাওয়াত দিতে পারে। দেখুন গোলাম মোস্তফা ভাই, নূর হোসেন ভাই, যদি নেকির দাওয়াত দেওয়ার ইচ্ছাই থাকে, কোনো যুবক সে নামাজ পড়ে না বা মসজিদে আসে না বা দুনিয়ার সাথে মিশে গেছে, সুন্নতের উপর আমল করা তার মধ্যে নেই, মাদানী কাফলা সফর করা তার মধ্যে নেই, আমি তো বলবো যে যার মধ্যে হিকমত আছে, যে মোবাল্লিগের মধ্যে, ওই ইসলামী ভাইকে খুব সহজে মসজিদমুখী বানাতে পারে, মাদানী কাফলায় সফর করাতে পারে। আর হচ্ছে দুনিয়া ভরে দাওয়াত ইসলামী করছে, সেটা হলো যদি কোনো মোবাল্লিক চেষ্টা করে যে আমি তাকে নেকির দাওয়াত দিব, সে কথাই নয় শুধু মুস্কি হাসি দিয়ে ওই যুবককে নেকির দাওয়াত দিতে পারে, শুধু মুস্কি হাসি দিয়ে। আমার নিয়ত আছে, আমার টার্গেট যে আমি এই যুবককে নামাজি বানাবো। আপনি চেষ্টা করে দেখেন না, তার সামনে যাবেন, সালাম দেন, মুস্কি হাসি দেন, একদিন দুই দিন তিন দিন সে যুবক আপনাকে খুঁজবে, যার এই রাস্তা দিয়ে এক মোবাদিক ইসলামী ভাই যেত, সে কোথায় যায়, তা বাড়ি কোথায় বা আপনার ঠিকানা জানবে, আপনার সাথে কথা বলার জন্য সে ইচ্ছা করবে যে আমি এর সাথে একটু কথা বলি। কেননা আপনার সালাম দেওয়া আর আপনার মুস্কি হাসির নিয়ত ছিল তার পিছনে কি, নেকির দাওয়াত দেওয়া, আমি এই যুবককে নেকির দাওয়াত দেবো। তো খুব সুন্দরভাবে আপনি নেকির দাওয়াত তাকে দিতে পারবেন যখন সে আপনার পিছে ঘুরবে বা আপনার আপনাকে খুঁজবে। সে
এই হিকমতটা আমরা অবলম্বন করি না,
করি না,
মানুষকে আমরা আরো নৈরাশ করে দিই। সে বেনামাজি, তাকে আমরা আরো নৈরাশ করে দিই। আচ্ছা, এরপর কি সে নামাজে মসজিদে আসছে, যদি তার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তখন তাকে আমরা তার দোষ ধরে ফেলি, তখন সে আরো কি তার মন খাটো হয়ে যায়, তখন সে সেখান থেকে মনে করে কোথায় আসলাম, কাদের সাথে আসলাম, হ্যাঁ তার মন আরো খাটো হয়ে যায়। একটা বুজুর্গ রহমতুল্লাহ ঘটনা, এটা আমির আহলে সুন্নাত রিসালার মধ্যে এসেছে, স্মরণ পড়ে গেল আর কি, নেকির দাওয়াতের মধ্যেই পড়ে যায়। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা, তিনি বৃদ্ধ ছিলেন, তো তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তো উনি অনেকটা ঝুঁকে গিয়েছিলেন।
আচ্ছা,
এক যুবক তাকে দেখে বলল যে বাবা কি খুঁজতেছেন, তো যুবকের নিয়ত ছিল কিছুটা ঠাট্টা মস্কারা, ঝুঁকে গিয়েছে। দেখবেন কিছু বালক রয়েছে, কিছু আমাদের সমাজের মধ্যে যুবক রয়েছে যাদের অভ্যাসই হচ্ছে বৃদ্ধ মানুষের সাথে আর বাচ্চা ছেলেদের সাথে দুষ্টুমি করা, ঠাট্টা করা,
এরা মজা পায়,
এরা মজা পায়। আল্লাহ মাফ করুক, আমাদেরকে বুঝদান করুক আল্লাহ তাআলা। তো সেই যুবক বলতে লাগলো ঠাট্টা করে যে বাবা কি খুঁজতেছেন আপনি।
আচ্ছা,
তো তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা, ওই বৃদ্ধ যুবক, বৃদ্ধ লোক হিকমতে আমলি কাকে বলে, তো তিনি বলতেছে আমি আমার যৌবনকে খুঁজতেছি। তো ওই যুবক মানে একেবারে চুপ হয়ে গিয়েছে, যৌবনকে খুঁজতেছেন, যৌবনকে কি খোঁজা যায়,
খুঁজে পাওয়া যাবে,
খুঁজে পাওয়া যাবে কি? তো তিনি তো বলতেছে যে আমি যখন যুবক ছিলাম তখন আমি আমার যৌবনকে ওভাবে কাজে লাগাতে পারিনি, তো আজকে আমি আমার ওই সময়টাকে আমি চিন্তা করতেছি যে আমি কি করলাম, আমি হাত ধুয়ে বসে আছি এখন, আমি আমার ওই সময়টাকে হারিয়ে ফেলছি, এখন আমি আমার সেই যৌবনকে খুঁজতেছি, যদি আমি আমার সেই যৌবনকে খুঁজে পেতাম তাহলে আজকে আমি সেই যৌবনকে কাজে লাগাতে পারতাম আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে। তো আজ আমি সেই যৌবনকে হারিয়ে ফেলেছি। তো সেই যুবক, তার মেসেজ পৌঁছে গেছে, সেই যুবকের কাছে মেসেজ পৌঁছে গেছে, তো সেই যুবক কান্না করা শুরু করে দিল, সে বুঝতে পারলো যে এটা আমার জন্য কোনো মেসেজ রয়েছে। তো আমাদেরও কিন্তু এরকম বোঝা উচিত, আমাদেরও বোঝা উচিত যে আমরা কাদের সাথে কি করতেছি। তো এটা আল্লাহ তাআলার ওলিদের আন্দাজ ছিল যে যেভাবে হোক তে মানুষকে যাতে আমরা সংশোধন করে নেকির পথে নিয়ে আসি।
আসলে যদি আমরা নেকির দাওয়াত, ও শুরুতেই বলছি আমি যে নেকির দাওয়াত দেওয়ার যদি কেউ ইচ্ছা করে না, তো সে খুব সুন্দরভাবে সহজে হিকমতের সাথে আর অল্প সময়ে মানুষকে নেকির দাওয়াত দিয়ে এক একজন মানুষকে নামাজি বানাতে পারবে। কিছু কল নিবে ইনশাআল্লাহ তাআলা, SMS পড়ো, এরপরে শোয়েব ভাইয়ের কাছে আসতে হবে, অনেকগুলো কমেন্টস আর SMS-ও আসছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলার শানে একটি কালাম শোনানোর জন্য অবশ্যই শুনবো, কল আর SMS নিয়ে নিই। কল চালিয়ে দিন।
আমি মোখালি ঢাকা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শিয়ামিক রুমান, আমি একটি গজল শুনতে চাই।
আচ্ছা, আপনি একটি গজল শুনতে চান, ইনশাআল্লাহ সাথে থাকুন, আমরা আপনাকে গজল শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম হাজি মাসুক, আমি একটা নাচ শুনতে চেয়েছিলাম।
আচ্ছা, আপনি কি নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা আপনাকে নাচ শোনাবো। আর কিছু SMS ও পড়েনি। এক ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন যে হুজুর মাদানী চ্যানেল আমার এলাকায় একটু ঝিরঝির করে। আচ্ছা, আপনার এলাকায় মাদানী চ্যানেল ঝিরঝির করে, এর জন্য ডিস ক্যাবেল অপারেটর যে আছে, যাকে আপনারা বিল দেন মাসে মাসে, এনাকে একটু ফোন করুন যে চ্যানেল ডিস্টার্ব করছে, তো সে আশা করি ঠিক করে দিবে। আর এটা আমাদের এখান থেকে না, আপনার এলাকার যে ডিস লাইন আছে ওখান থেকেই প্রবলেমটা হচ্ছে। আর একজন আমাদেরকে রাজশাহী থেকে SMS করলেন, তিনি বললেন যে আমাকে একটি গাউসে পাকের মানকাবাত শুনিয়ে দিন। অবশ্যই শোনাবো, সোহেব ভাইকে আগে বলে রাখছি, সোহেব ভাই আমাদেরকে ইনশাল্লাহ গাউসে পাকের মানকাবাত আমাদেরকে শোনাবে ইনশাল্লাহ। আর একজন আমাদেরকে SMS করেছেন, তিনি নাম লেখেননি, তিনি বললেন যে আজকের যে বিষয় রয়েছে আউলিয়া কেরামের নেকির দাওয়াত, আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন আমাদের উপর যে এই জমানায় আমরা আমিরুল সুন্নাতকে পেয়েছি, আর আমিরুল সুন্নাতের নেকির দাওয়াত দেওয়ারও খুব সুন্দর পদ্ধতি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পাই। আসলে আমিরুল সুন্নাতের নেকির দাওয়াতের পদ্ধতি তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দেখুন, এই যে মাদানী চ্যানেল, এটা কিন্তু আমিরুল সুন্নাতের নেকির দাওয়াত দেওয়ার একটা পদ্ধতি, মাধ্যম কিন্তু এটা। নেকির দাওয়াত দিন, তিনি কিভাবে দেন, মাদানী চ্যানেলের মাধ্যমে সে নেকির দাওয়াত দেন। কিতাব যে লেখা আছে এটাও তার নেকির দাওয়াত দেওয়ার এক মাধ্যম, কিতাবের মাধ্যমে মানুষকে নেকির দাওয়াত দিচ্ছেন। মাদানী কাফলা যে তিনি দিয়েছেন এটাও নেকির দাওয়াত দেওয়ার একটি মাধ্যম। ইসলামী ভাইরা নেকি মাদানী কাফালাতে যাবেন, সেখানে গিয়ে নেকির দাওয়াত দিবেন। এরপর সাপ্তাহিক ইজতেমা, এটাও কিন্তু নেকির দাওয়াত দেওয়ার একটি সুন্দর মাধ্যম। মোবালিকে দাওয়াত ইসলামী বয়ান করবেন, সেখানে নেকির দাওয়াত দিবেন। এরপরে এভাবে করে প্রতিটা যে কাজ আছে না, দাওয়াত ইসলামী আমিরুল সুন্নাত যে আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত, প্রতিটি কাজের মাধ্যমে নেকির দাওয়াতের মাধ্যম এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। শোয়েব ভাই থেকে গাউসে পাকের
ইনশাআল্লাহ
কালাম
আমরা শ্রবণ করব। শহে জিলান মদদ কর, শহে জিলান, শহে জিলান, আউলিয়াদের গর্ব তুমি গাউসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি গাউসে আজম দস্তগীর, সুফি গনের ইমাম তুমি, সুফি গনের ইমাম তুমি, গাউসে আজম দস্তগীর, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, মদদ কর, ইয়া শাহে জিলান, ইয়া শহে জিলান, তুমি সকল পীর গুণের পীর, তুমি তো রোশন জমীর, তুমি সকল পীর গুণের পীর, তুমি তো রোশন জমীর, খোদা বিরোধের সরদার তুমি, খোদা বিরোধের সরদার তুমি, গাউসে আজম দস্তগীর, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, মদদ কর, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান।
আজকে একটি বিষয় এখানে অ্যাড করতে চাই, গাউসে পাক রহমতুল্লাহি তাআলার বিষয়ে। গাউসে পাকের নেকির দাওয়াত এর ধরন কেমন ছিল দেখুন। তিনি যখন ইলমে দিন অর্জন করার জন্য নিজের ঘর থেকে সফর শুরু করলেন, তো তার মা অনেকগুলো নসিহত তাকে করলেন, কেননা যুবক বয়স, দূরে যাবেন ইলমে দিন অর্জন করার জন্য। তোর মা অনেকগুলো নসিহতের মধ্যে একটি বিষয় ছিল যে তুমি কখনো মিথ্যা কথা বলবে না, যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো সত্য কথা বলবে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা মায়ের হুকুম আর মায়ের আদেশ খুব পালন করতেন। যখন ডাকাতের দল তাকে, অর্থাৎ ওই কাফেলাকে ডাকাতের দল আক্রমণ করলো, সবার থেকে তো সবকিছু নিয়ে নিচ্ছে ডাকাত, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন। তো অনেক বড় ঘটনা শর্ট করে বলছি আমি। ডাকাত থেকে কেউ বলল যে তোমার কাছে কি আছে, তো যা আছে তার কাছে, তার মা বিদায়ের সময় যে সম্পদ দিয়ে দিয়েছিলেন তাই বললেন যে আমার কাছে এটা আছে। হ্যাঁ, তো ডাকাতের সর্দারকে গিয়ে বলল যে যুবককে দেখা যায় নরমাল, কিন্তু এর কাছে নাকি স্বর্ণ মুদ্রা আছে। তো সর্দার বলল তাকে ডেকে নিয়ে আসো। গাউসে পাককে যখন ডাকা হলো সে গেল, তো বলল তোমার কাছে কি আছে, বলল আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, আমার মা আমাকে এগুলো দিয়েছিলেন, হ্যাঁ খরচের জন্য দিয়েছেন। এরপরে ওই ডাকাতদের সর্দার বলল তুমি তো চাইলে মিথ্যা কথা বলতে পারতে, তোমাকে তো আমরা সন্দেহ করিনি, তোমার কাছে কিছু আছে এমন আমাদের চিন্তা ভাবনাতেও ছিল না, তুমি না করে দিলে আমরা তোমাকে সার্চ করতাম না, দেখতাম না কি আছে, তুমি তো মিথ্যা বলে এখান থেকে চলে যেতে পারতে, আর তুমিও বেঁচে যেতে, তোমার সম্পদও বেঁচে যেতে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার কামাল এক নেকির দাওয়াত, সত্যি সত্যি কামাল এক নেকির দাওয়াত। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা বলেন আমার মায়ের শিক্ষা আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। সত্যি তোমার মায়ের শিক্ষা? হ্যাঁ, আমার মা আমাকে বলে দিয়েছেন যেখানেই থাকি আর যে অবস্থাতে থাকি আমি যেন সর্বক্ষণ সত্য কথা বলি, মিথ্যা কথা যেন না বলি। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার এক সত্য কথা সকল ডাকাতকে সুবহানাল্লাহ তওবা করার সুযোগ করে দিয়েছেন। নেকির দাওয়াত তো দেখুন কেমন ছিল গাউসে পাকের নেকির দাওয়াত? যে আমি সত্য কথা বলে দিলাম, গাউসে পাক সত্য কথা বলে দিল, আর সত্য কথার উপর এত তাসির হলো, আর ওই কথার মধ্যে এত ইখলাস ছিল, ওই কথার মধ্যে এত খোদা ভীতি ছিল, যে তার কথা শুনে যে আমি কখনো ডাকাতের অন্তর পরিবর্তন হয়ে গেল, কেমন সত্যবাদিতা দেখালেন তিনি, আর কেমন নেকির দাওয়াত ছিল তার। দেখুন আসলে কখন যে কোন কথার মাধ্যমে, কোন নেকির দাওয়াতের মাধ্যমে একজন গুনাহগার ব্যক্তির তওবা নসিব হয়ে যায়, কোন নেকির দাওয়াতের মাধ্যমে কার ভাগ্য চমকে যায়, কোন কাজের মাধ্যমে কোন ব্যক্তি সঠিক পথে চলে আসে আমরা বুঝতে পারি না। হয়তো অনেক সময় আমরা অনেকেই অনেক ব্যক্তির সম্পর্কেই ধারণা করে থাকি, যা ওর কপালে তওবা নাই, হ্যাঁ এরকম হয় না, আমরা বলি কিনা ও গেছে, ওর কপালে ওর ভাগ্যে আর নামাজ নেই। কেননা অনেক সময় হয় মানুষ নেকির দাওয়াত দিতে দিতে না তিক্ত হয়ে যায়, এরপরে বলে না ওর পিছনে আর ঘুরে লাভ নাই, ওর আর তওবা নসিব হবে না, এমনটা নয়। আপনি যে কথাগুলো বলছেন হয়তোবা এই কথাগুলো তার অন্তরে গিয়ে রেখাপাত করেনি। আর একটা কথা বলে দেখুন না, আর একবার নেকির দাওয়াত দিয়ে দেখুন না, হয়তো বা ওই নেকির দাওয়াটা তার পছন্দ হয়ে যাবে আর তার তওবা নসিব হয়ে যাবে। নিরাশ যেন আমরা না হই, এমন আছে না নৈরাশ, না এর তওবা নসিব হবে না, এ ফিরে আসবে না, এ নেক হবে না, বা এ মসজিদে আসবে না, বা এ সুন্নতের উপর আমল করবে না, এমনটা যেন আমরা।
আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে এরকম অসংখ্য মাদানী বাহার
অনেক আছে,
যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে যারা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে বসতেছে, ইনাদের কি ইনফ্রাদি কোশিশ করা হয়েছিল একটা সময়, বিশেষ করে রুকনেশ্বর আব্দুল হাবিব আত্মারি হুজুরের নিজে, উনি ওনার অকে গণনা বলতেছে উনি ঘটনাটা, যে ইনাকে একজন মুবাল্লিগ, আমি যতটুকু খেয়াল আসতেছে আমার, প্রায় দুই বছর যাবৎ উনাকে ইনফেরাদি করছে, নেকির দাওয়াত দিছে। উনি ক্রিকেট খেলতো, উনি ক্রিকেট খেলা উনার খুব পছন্দ ছিল, ছোট বয়স ছিল, কম বয়স ছিল, তো প্রতিদিন ওই মুবাল্লিগ আব্দুল হাবিব আত্তারি হুজুরের কাছে যেত, খেলার মাঝখানে ওনাকে নেকির দাওয়াত দিত। আচ্ছা কোনটা দিত? মাদ্রাসাতুল বালেগানের দাওয়াত, যে আমাদের এখানে প্রতিদিন বালেগান হয়, আপনি আসুন বালেগানের মধ্যে। তো আল্লাহ পাকের কি দয়া আজকে আব্দুল হাবিব আত্তারি হুজুরের উপর, যে আল্লাহ পাক আজকে ইনাকে এমন ভাবে কবুল করে নিছেন, তিনি আজকে ইন্টারন্যাশনাল মুবাল্লিগ হয়ে গেছেন।
আসলে হোসেন ভাই, আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে যাদেরকে দেখা হচ্ছে বা পুরো দুনিয়াতে যত মুবাল্লিগ দেখা হচ্ছে, কিছু সংখ্যক মুবাল্লিগ হয়তোবা ছোটবেলা থেকে মহল পেয়েছে, আর এখন যারা আছে বর্তমানে, এখন থেকে যারা আসতেছে দুই চার বছর আগে থেকে, তারা হয়তোবা ছোটবেলা থেকে মহল পেয়ে আসছে। কেননা বাংলাদেশে অনেক আগেই 2000 সালের দিকে ভালোভাবে মাদানী কাজ শুরু হয়েছে না, তো ওই সময় থেকে যারা ছোট থেকে মাদানী মহল পেয়েছে বা মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়েছে, জামিয়াতুল মদিনা, তারা ছোটবেলা থেকে, কিন্তু সিনিয়র পর্যায়ের যে সকল মুবাল্লিগ, তাদের পিছনেও কোনো না কোনো মুবাল্লিগ মাসের পর মাস, বছরের পর বছর ঘুরে 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 তাকে মহলের মধ্যে নিয়ে আসছে। এরকমেরই সব মুবাল্লিগের ব্যাপার।
এই যে আজকে আমির আহলে সুন্নতের যে সাদকায় আমরা আজকে মুবাল্লিগ যারা বলতেছি আলহামদুলিল্লাহ, এই মুবাল্লিগ যে আল্লাহ তাআলার দয়ায় কত বড় একটা নেকি দাওয়াতের মাধ্যম, মুবাল্লিগ হওয়ার মাধ্যমে মানুষকে নেকির দাওয়াত পৌঁছানো, এরকম একটা ঘটনা হযরত সাইয়েদুনা সুলাইমান বিন মনসুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমি আমার পিতা মনসুর বিন আম্মার রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে মৃত্যুর পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তো জবাবে তিনি বললেন, আমার রব আমার সাথে মহান দয়া প্রদর্শন করে আমাকে ইরশাদ করলেন, ওহে বদ আমলকারী বুড়ো, তুমি জানো আমি কেন তোমাকে ক্ষমা করে দিলাম? তো আমি বললাম, হে আমার রব আমি জানি না। তখন আমার রব তাআলা আমাকে ইরশাদ করলেন, তুমি একটি ইজতেমায় মনোমুগ্ধকর এক বয়ানে উপস্থিত শ্রোতা মণ্ডলীকে কাঁদিয়েছিলে, সেই বয়ানে আমার এমন এক বান্দাও ছিল যে জীবনে আমার ভয়ে কান্নাও করেনি, অথচ তোমার বয়ান শুনে সেও কান্না করেছিল, আমি সেই বান্দাটির কান্নার উপর দয়ার পরশ হয়ে সেই সহ ইস্তেমায় সকল উপস্থিত শ্রোতা মন্ডলীর গুনাহ সমূহকে ক্ষমা করে দিই, আর এই জন্য আমি তোমাকেও ক্ষমা করে দিই।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আসলে মুবাল্লিগ হওয়ার
ব্যাপারেও তো কত সুসংবাদ এটা না।
আল্লাহ আল্লাহ,
নেকির দাওয়াতের উদ্দেশ্যে কোন মুবাল্লিগ ইস্তেমার মধ্যে দাঁড়াবে বয়ান করার জন্য, হয়তো বা সে 40 মিনিট 45 মিনিট সময় পাবে বয়ান করার জন্য, কিন্তু তার জন্য এটা হতে পারে তার সহ ইস্তেমায় উপস্থিত সকলের মাগফিরাতের
মাধ্যম
হয়ে যেতে পারে। জি গোলাম মুস্তাফা ভাই,
এইভাবে এক একজন মানুষের ধারায় মানুষ সঠিক পথের দিশা পায়।
জি জি,
আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া বর্তমান এই যুগের মধ্যে আমাদের জন্য সবচেয়ে বড় মানে কি বলবো জাহেসানকারী দয়া করেছেন আমির আহলে সুন্নাহ।
জি,
আল্লাহর ওলিদের আদর্শ এমনই হয়। তো এরকম একটি ওকে আমি বলছি, তো এটা হচ্ছে যে হাতেমে আসম রহমতুল্লাহি তাআলা ওনার ঘটনাটা। তো হাতেমে আসম রহমতুল্লাহি তাআলা বলক শহরের বুজুর্গ ব্যক্তি ছিলেন, খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো ওই শহরের এক সম্পদশালী ব্যক্তি ওনাকে দাওয়াত করলেন যে হুজুর আপনি আমার বাড়িতে তাশরিফ নিয়ে আসুন। আসলে আল্লাহ তাআলার ওলির আদর্শ মানে তারা দুনিয়াধারী লোভ বা খাওয়া এই ধরনের কিছু তারা ভোগ বিলাস এগুলো তারা থাকে না, এদের মাঝে এটা থাকে না। তো আল্লাহর ওলি প্রথমে না করে দিলেন, কিন্তু ওই ব্যক্তি বারবার তাকে রিকোয়েস্ট করলেন যে হুজুর আপনি আসেন। অনেক কিছু বলার পর তারপর ঠিক আছে আমি তোমার বাড়িতে আসতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে। তো ওই বুজুর্গ ব্যক্তি রহমতুল্লাহ আলাইহি কি করলেন, ওই সম্পদশালী দর্নাঢ্য ব্যক্তিকে তিনটি শর্ত দিলেন। এক নম্বর শর্ত বললেন যে তুমি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো, আমার যা ইচ্ছা আমি তা খাবো, এবং আমি তোমাকে যা হুকুম করবো সেটা তোমাকে করতে হবে। যদি তুমি এই তিনটা শর্ত মেনে না তাহলে আমি তোমার বাড়িতে ইনশাল্লাহ আসবো। তো এই আল্লাহর এই সম্পদশালী ব্যক্তি বলেন যাই হোক এই শর্ত ইনশাল্লাহ আমি মেনে নিব, আর আমার আল্লাহর ওলির ধারা আমার ভারী ধন্য হবে, ওনার কদম ধারা আমার বড় ধন্য হবে। তো উনি আসার জন্য উনি রাজি হয়ে গেলেন, শর্ত মেনে নিলেন। তারপর উনি গিয়ে মহল্লার মধ্যে লোকজন এইভাবে ভালো খাবারের আয়োজন করলেন। তো করার পর অনেক লোকজন জমা হলো যে আজকে আমার বাড়িতে অমুক আল্লাহর ওলি আসবেন। তো এই কথা বলার পর তো যখন মহল্লার মধ্যে এলান করে দিলেন, ভালো খানা পিনার আয়োজন হলো, খুব জাগজমকের সাথে আয়োজন করা হলো। তো মানুষ যখন সময় হলো আল্লাহর ওলিরা যা বলে তাই করে, যখন নির্ধারিত সময় হলো সকল মানুষ অপেক্ষমান যে কখন ওনায় আসবে। তো সবাই যে বাহিরের মধ্যে জোতা রেখে ভিতরে যার জন্য সবকিছুর আয়োজন তিনি বাহিরে, তা আসলো আসার পরে দেখলেন কি যে বাহিরে যে জোতার স্তূপ রয়েছে ওইখানের মধ্যে যে জোতা ছড়ে ছিটে রয়েছে আল্লাহর ওলি এসে কি করলেন ওই জোতার উপরে বসে গেলেন।
আল্লাহ আল্লাহ।
এরপর কারণ উনি শর্ত দিলেন আমার যেখানে ইচ্ছা বসবো, কিছু করতে পারলেন না। তারপর যখন মানুষ খাবারের জন্য অপেক্ষা করলেন, সবাই মুরগি ভালো খাবারের আয়োজনের দিকে হাত বাড়ালেন, আল্লাহর ওলি কি করলেন উনি নিজের থলে থেকে কয়েক টুকরা রুটি বের করলেন, শুকনো রুটি বের করে ওই সময় উনি ভক্ষণ করলেন। তাই সবাই যখন খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া শেষ তো বললেন যে তারপর খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর ওলি বললেন যে ঠিক আছে এখন আমার তৃতীয় শর্ত, তুমি কি করে একটা চুলা নিয়ে আসো। এরপরে আগুন জ্বালানোর ব্যবস্থা করলো, প্রজ্বলিত করলো, তারপর একটা লোহার তাবা যেটা বড় তাবা এটা ব্যবস্থা করলো। এটা যখন আগুন প্রজ্বলিত করলো তো লোহা কি হয় গরম হলে কি লাল হয়ে যায়, মানে এটা উত্তপ্ত গরম হয়ে গেল। তা আল্লাহর ওলি কি করলেন খালি পায়ে কি করলেন, খালি পায়ে এটার উপর উঠে দাঁড়িয়ে গেলেন। তো সবাই তো যারা শ্রোতা যারা আছে সবাই দেখে, হ্যাঁ সবাই দেখে আশ্চর্য অবাক দৃষ্টিতে তাকিয়ে কি করছে। তিনি দাঁড়িয়ে কি করলেন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি এই বেলায় আমি কিছু সামান্য রুটি তোমার রিজিক সামান্য রুটি বক্ষণ করেছি। এটা বললে আল্লাহর ওলি নেমে গেলেন। সবাই তো একটা কেমন একটা প্রভাব যদি এই পরিস্থিতি দেখি, মানুষ সবার মাঝে একটা ভয় কাজ করতেছে, কি অবস্থা। এরপর বললেন বললেন যে আমি এখন এই ওয়াক্ত যা খেলাম, আমি একবার আমি খাবারের হিসাব দিলাম, এখন আপনারা সবাই যেই খাবারই খেয়েছেন আপনারা এখন এটার উপরে একে একে করে আসেন দাঁড়িয়ে আর উপরে হিসাব দেন, তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার হিসাব দেন, এরপরে নেমে যান। এরপর এই কথা শোনার পর সবাই আশ্চর্য বলতে হুজুর এটা কিভাবে সম্ভব, আপনি তো আল্লাহর ওলি রয়েছেন আর এটা আপনার কারামত, আর আমরা তো দুনিয়াদার গুনাহগার বান্দা, আমাদের দ্বারা এটা কিভাবে সম্ভব। তখন আল্লাহর ওলি তাদেরকে কিছু কথা বললেন যে ওই দিনের কথা স্মরণ করুন, কিয়ামতের দিন ওই দিনের কথা স্মরণ করুন যেদিন শুধু আপনাকে এক বেলা নয় এক ওয়াক্তের জন্য না, আপনার সম্পূর্ণ জীবনের আপনি জীবনে কি কর্ম করেছেন
প্রতিটা মুহূর্তের হিসাব যেদিন দিতে হবে,
ওই হিসাব যে আপনি কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আজকে এক বেলা হিসাবের যদি আপনারা দিতে না পারেন তো কিয়ামতের দিন সম্পূর্ণ জীবনের হিসাব কিতাব আল্লাহর দরবারে কিভাবে দিবেন। এই কথা শুনে সবাই একটা রোল পড়ে গেল, কান্নাকাটি করতে লাগলো সবাই। এরপর বললেন যে কিয়ামতের দিন এখন তো সূর্য আমরা যে দেখি এই সূর্য আমাদের থেকে কোটি মাইল উপরে দুনিয়া থেকে, আর এটার হচ্ছে উল্টা পিঠ, আর কিয়ামতের দিন সূর্য নিকটে চলে আসবে এবং এটার বাও পিঠ উত্তপ্ততা এতক্ষণ বৃদ্ধি পাবে যে জমিনটা কি হবে তামাজাতি হয়ে যাবে। তখন বললেন যে আজকে এটা তো দুনিয়ার আগুনের তাপে গরম হয়েছে, কিয়ামতের দিন এত উত্তপ্ততা ওই দিন আরো বেশি কঠিন ভয়াবহ অবস্থা হবে। তো ওই দিনের অবস্থার মধ্যে আপনি সারা জীবনের হিসাব কিভাবে দিবেন। তখন ওনার এই নেকির দাওয়াত শুনে সবাই অন্তরে আল্লাহর ভয় কাজ করলো, সবাই গুনাহ থেকে তওবা করলো, এবং তারা কি করলো এই তওবার উপর অটল রইলো।
আল্লাহ তাআলা আমাদেরকেও সত্য তওবা করা, আর যারা আমাদেরকে নেকির দাওয়াত দেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ওলামা আহলে সুন্নাতি, আমরা যেন তাদের নেকির দাওয়াতকে কবুল করতে পারি, গ্রহণ করতে পারি। কেননা একজন ব্যক্তি যখন আমাকে নেকির দাওয়াত দেয়, মনে রাখবেন অনেক বড় আশা নিয়ে, অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে দাওয়াত দেয়। কেননা যখন কোনো ব্যক্তিকে কেউ নেকির দাওয়াত দেয় সে কিন্তু একটা মনে আশা নেয়, আল্লাহ আমি তোমার এই বান্দাকে নেকির দাওয়াত দেই, তুমি কবুল করে নাও, সেজন্য নেক পথে চলে আসে, সেজন্য নামাজি হয়ে যায়। একজন ব্যক্তি আপনার পিছনে অনেক দিন ধরে ঘুরছে কিন্তু আপনি তাকে পাত্তাই দিচ্ছেন, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির দাওয়াত দেওয়া এবং নেকির দাওয়াত কবুল করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। যা শুনেছে আল্লাহ তাআলা কবুল করুক। আগামীকাল ইনশাআল্লাহ আবারও নতুন একটি বিষয় নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ অনুষ্ঠানে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি।
البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا وجب شكر علينا ما دعا لله داعي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أمري منير بدون ঝলে কে হো বুঝে না শুনলে কে হো শুনে না শুনলে কে হো শুনে না শুনন গো শাহে মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো سلام شمع بزم ہدایت پیلا کو سلام غوث اعظم امام تقا ونقا غوث اعظم امام تقا ونقا جلوائے شان قدرت پہلا کو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہلا کو سلام جن کے ہر ہر ادا سنت مصطفیٰ جن کے ہر ہر ادا سنت مصطفیٰ ویسے پیرے طریقت پہلا کو سلام فیض سے جن کے لا نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بزم ہدایت پہ لا کو سلام.
السلام علیکم یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. لا الہ الا اللہ محمد رسول.
رحمت پرن حق پربھات مار رحمت پرن حق پربھات مار تہجد آر فجر ابھاس اچھے جار رحمت پرن প্রভাত হয় তার।